তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মদনী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যখনই তোমরা কোনো কিছু ভুলে যাও তবে আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলোয়াত শুনে থাকি, অন্যান্য দিন আমরা হামদে বারি তালাও শুনেছি, নাত রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেছি। আজকেও চেষ্টা করব হামদ ও নাত শোনানোর জন্য আপনাদেরকে। আর আজকের অনুষ্ঠানে একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ও তাআলা শুনব আমরা আজকের বিষয়ে আলোচনা, শুনব, কিছু শেখার চেষ্টা করব, নিজের জীবনে সেটাকে বাস্তবায়ন করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ও তাআলা। আমরা যে যেখানে আছি ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠানে অংশগ্রহণ করি আর কোরআনে পাকের তেলোয়াত শ্রবণ করি। কোরআনে পাকের তেলোয়াত শোনার পাশাপাশি স্ক্রিনে তার অনুবাদ তর্জমাও দেখানো হবে, আমরা তর্জমাও দেখি আর বোঝার চেষ্টা করি আল্লাহ তাবারক ও তাআলা আপনার জন্য আমার জন্য কি হুকুম দিয়েছেন কোরআনে পাকের মধ্যে। চলুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনি। জি,
বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া দরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহু ক্বালা মান ইউহইল আযামা ওয়া হিয়া রামীম قُلْ يُحْيِيهَا الَّذِي أَنشَأَهَا أَوَّلَ مَرَّةٍ وَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِيمٌ الَّذِي جَعَلَ لَكُم مِّنَ الشَّجَرِ الْأَخْضَرِ نَارًا فَإِذَا أَنتُم مِّنْهُ تُوقِدُونَ
সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা চমৎকার কিছু আয়াতে কারিম আমরা শুনলাম, যা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন। গুনাহগারদের জন্য অনেক বড় শিক্ষা যে আমাদের জন্য কি অপেক্ষা করছে, আর নেককারদের জন্য এই আয়াতে করিমা থেকে আরও ভয় বাড়িয়ে দেয়, জানি না আমার ঠিকানা কোথায় হবে। আমরা শত গুনাহের কাজের পরেও কোনো চিন্তা ছাড়াই রাতে ঘুমিয়ে যাই, হাজার প্রকারের গুনাহ আমার দ্বারা সংগঠিত হওয়ার পরেও আমরা আনন্দে ঘুমিয়ে যাই, কোনো চিন্তাই আমাদের মাথায় আসে না। আর নেককার লোকেরা সারা দিন নেকির কাজ করার পরেও রাতে নিশ্চিতভাবে সে ঘুমাতে পারে না, জানি না আমার ইন্তেকালের সময় ঈমান নসিব হবে কি না। কেউ রাতে ঘুমাতে যায় গুনাহ করতে করতে, আবার কেউ রাতে ঘুমিয়ে যায় নেক আমল করতে করতে, কেউ রাতে ঘুমায় কবরের চিন্তা নিয়ে, আবার কেউ রাতে ঘুমায় গুনাহের চিন্তা নিয়ে, কেউ রাতে ঘুমিয়ে যায় আগামীকাল কোন নেকির কাজগুলো করা যায়, এই এই কাজগুলো আগামীকাল আমাকে করতে হবে, আবার এমনও মানুষ পাবেন রাতে ঘুমিয়ে যায় আগামীকাল উঠে কোন কোন হারাম কাজের সাথে সে লিপ্ত হবে। এক একজন মানুষের এক এক রকমের চিন্তা ভাবনা নিয়েই সে দিন অতিবাহিত করছে আর রাত অতিবাহিত করছে। এমনও মানুষ পাবেন জমিনের মধ্যে যারা পুরো রাত জাগ্রত অবস্থায় আছে বা জেগে আছে দিনের জন্য, ইসলামের জন্য, ইবাদত রিয়াজতের জন্য। আবার এমনও মানুষ পাবেন জমিনের উপরে যারা সারা রাত না ঘুমিয়ে অতিবাহিত করছে হারাম কাজে, হারাম কাজের মধ্যে। তো এই যে কিছু মানুষের মধ্যে ধরন রয়েছে, পার্থক্য রয়েছে, আমি কোন দলে? আমার রাত কি হারাম কাজে অতিবাহিত হচ্ছে নাকি আল্লাহ তাবারক ও তাআলার সে হুকুম আহকামগুলো মেনে আমার রাত অতিবাহিত হচ্ছে? আল্লাহ তাআলা আমাদেরকে আসানি দান করুক, সহজ করে দিক আমাদের পথ চলাকে। আউলিয়ে কেরামের জীবনী যখন আমরা অধ্যয়ন করি তখন আমরা দেখি যে তারা জীবনকে কিভাবে অতিবাহিত করেছে, আর তাদের সেই অতিবাহিত হওয়া জীবনগুলো নিয়েই আজ পৃথিবীর মানুষ কত কিছু শিক্ষা অর্জন করছে। এর হাজারো উদাহরণ কিন্তু আমাদের মাঝে আছে। আজকে এক আল্লাহর ওলির জীবনী নিয়ে আমরা আলোচনা করব। তার দিন, তার রাত, তার সকাল, তার সন্ধ্যা, তার ইলমে দিন, দিনের খেদমত, ইবাদত, রিয়াজত, যখন এগুলো আমরা শুনবো আশা রাখি ইনশাআল্লাহ তাবারক ও তাআলা আমাদের মধ্যেও যেই এক চিন্তাভাবনা নিয়ে সময় অতিবাহিত করছি আমরা, আল্লাহ চাহে ভালো কিছু আমরা শিখতে পারবো, জানতে পারবো। আজকের বিষয় নিয়েছি দর্শক শ্রোতা হযরত ইমাম আহমদ কবির রিফাই রহমতুল্লাহি তাআলার জীবনী। আল্লাহ চাহে ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। দুনিয়াটা এতই আপডেট, আপনি সারাদিনে কয় কদম হেঁটেছেন যদি আপনি চান এটারও হিসাব আপনি রাখতে পারেন। আমল নামা তো অনেক দূরের কথা, আমল নামার হিসাব রাখা আপনি এটা তো সহজ একটা বিষয়। আপনি পুরা দিনে কয় রাকাত নফল নামাজ আদায় করেন? হয়তো বা 100 রাকাত, তাও অসম্ভব। 2-4 রাকাত এটাই যথেষ্ট, 100 রাকাত তো অনেক উপরের কথা, আল্লাহওয়ালা ব্যক্তিদের কথা, আপনার আর আমার কথা বলছি। আর 5 ওয়াক্ত নামাজ তো ফরজ, আপনার আমার উপরে এটার হিসাব রাখার আর না রাখার কি আছে? ফরজ। এখন নফল ইবাদত, নফল নামাজ, সৎকা করা, জিকির আজকার করা, দুরুদ সালাম পাঠ করা, আপনি আজকে সারাদিনে কত কদম উঠিয়েছেন, কতবার পা উঠিয়েছেন হাঁটার জন্য, এটারও হিসাব এখন রাখা যায়। আপনি চাইলে প্রতিদিনের হিসাব আপনি নিজেই দেখতে পারেন যে আমি কত কদম হেঁটেছি। সহজ এক পন্থা পৃথিবীতে আজ চলে আসছে, সে জায়গাতে আমার আমল, আমার ইবাদত, আমার চাকরি, আমার ব্যবসা, আমার ওঠা বসা সব কিছুই কিন্তু আপনার দৃষ্টিতেই আছে যে আমি কোথায় কিভাবে দিন অতিবাহিত করছি। আল্লাহওয়ালা ব্যক্তিরা নিজের জীবনকে কিভাবে অতিবাহিত করেছেন আর আমরা কিভাবে করছি জানবো আজকে ইনশাআল্লাহ তাবারক তাআলা যে বিষয় নিয়েছে। চলুন আমরা আলোচনায় যাওয়ার পূর্বেই একটি হামদে বারি তালা নিব ইনশাআল্লাহ তাবারক তাআলা। আজকে আলোচনা করার জন্য স্টুডিওতে আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ রাফি আত্তারি ভাইও আছেন, কামরুজ্জামান ভাই আছেন এবং তালিব মাদানি ভাইও আমাদের সাথে আছেন। আল্লাহ চাহে তাদের থেকে আমরা আজকের যে বিষয় নিয়েছি আহমদ কবির রিফাই রহমতুল্লাহি তালালাই তার জীবনী সম্পর্কে সুন্দর আলোচনাগুলো, কথাগুলো আমাদেরকে শোনাবেন। তিনি কেমন ধরনের আলিমে দিন ছিলেন এবং কেমন তার দিনের খেদমত ছিল, মাজাহাবের খেদমত তিনি কেমন করেছেন, তরিকতের খেদমত তিনি কেমন করেছেন, এবং তার জীবনী থেকে কিছু সংক্ষিপ্ত আলোচনাও আমরা আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব। আপনাদের কলগুলো নেব আমরা আল্লাহ চায় অনুষ্ঠানের ফাঁকে, এবং আপনাদের কলগুলো শুনব, কি বলতে চান আপনারা, কোনো প্রশ্ন থাকলে তাও আমরা জানতে পারবো। যে চলুন আমরা হামদে বারি তালা শুনি, এরপরে আলোচনায় ফিরব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
الصبح بدا من طالعته والليل دجى من وفرته Allah
মাশাআল্লাহ মাশাআল্লাহ, এক চমৎকার কালাম। যেমন এই কালামের পরিচিতি বাংলাদেশের মধ্যে, তেমনি এক সুর, সুরেই মানুষ মুগ্ধ হয় যে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আর ফুটেজগুলো যে ছিল আল্লাহ তাআলার বিভিন্ন নিয়ামতের, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করা এবং আল্লাহ তাবারক তাআলার পছন্দনীয় বান্দা হওয়ার মতো কাজগুলো করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। রাফি ভাই থেকে শুরু করি আজকের যে বিষয় নিয়েছি, আল্লাহ রাসূলের জীবনী নিয়ে কিছু কথা আলোচনা শুনি, এরপর কামরুজ্জামানের কাছে আসবো, এরপর তালিবের কাছে আসবো ইনশাআল্লাহ তাআলা। জি রাফি ভাই।
আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যখন স্পেশাল কিছু করার ইচ্ছে পোষণ করলেন বা সৃষ্টি করবেন, তখন এই পূর্ব থেকে না এর বিভিন্ন নিদর্শনাবলী
সুবহানাল্লাহ
প্রদর্শন করেন অনেক আকার ইঙ্গিতের মাধ্যমে। আলহামদুলিল্লাহ প্রত্যেক আউলিয়ে কেরাম আলাইহিমুসসালামগণের যখন আমরা জীবনী অধ্যয়ন করি বা ওনাদের যখন জন্ম হবে এমন একটা সময়, এর আগে কারো 40 দিন পূর্বে, কারো এক মাস পূর্বে, হ্যাঁ কারো দুই মাস পূর্বে, বিভিন্ন ধরনের মানে বিভিন্ন আলৌকিক ঘটনা কেউ স্বপ্নের মাধ্যমে বা বিভিন্ন নিদর্শনাবলীর মাধ্যমে না বুঝতে পারে যে কোনো এক মহান ব্যক্তির এখানে হয়তো আগমন
আগমন হবে,
শুভাগমন ঘটবে, যার বদৌলতে হয়তো আল্লাহ আজ্জা ওয়া জাল্লার অসংখ্য বান্দারা নাজাত পেয়ে যাবে, সত্যের দিশা পেয়ে যাবে, বাজে পরিস্থিতিতে সামলে উঠতে পারবে। তো আমরা আজকে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা এমন এক মহান ব্যক্তির আলোচনা নিয়েছি, ইমাম আহমদ কবির রিফাই রহমতুল্লাহি আলাইহি। উনার ব্যাপারে এসেছে, উনি আলহি রাহমা যখন ছোটোবেলায় কোথাও যাচ্ছিলেন, তো আসলে ওই মানে সময়গুলাই কেমন ছিল, এক জায়গায় একসাথে সাতজন আল্লাহর বলি
সুবহানাল্লাহ
অবস্থান করেন আর এইখান দিয়ে কোনো এক বাচ্চা গমন করেন। তো প্রথমত ওই বাচ্চা যখন গমন করতে লাগলেন, তখন প্রথম যেই আল্লাহর বলি ছিলেন সেই বুজুর্গ তাদের মধ্যে দেখে, তাকে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বলতে লাগলেন যে ওই বরকতময় বক্ষ প্রকাশিত হয়ে গিয়েছে। সাতজনের থেকে একজনের অভিমত বাচ্চাকে দেখে, তারপর দ্বিতীয় জন বলতে লাগলেন এইভাবে যে সেই বক্ষ থেকে অনেক শাখা একদিন বের হবে। তৃতীয় নম্বর আল্লাহর বলি বলতে লাগলেন কিছুদিনের মধ্যে এই বক্ষের ছায়া দীর্ঘ হয়ে যাবে। চতুর্দজন বললেন, কিছুদিনের মধ্যে সেটির ফলও বৃদ্ধি পাবে এবং চাঁদ আলোকিত হবে। পঞ্চমজন বললেন, কিছুদিনের পর লোকেরা তার কাছ থেকে কারামত প্রকাশ হতে দেখবে এবং অনেক বেশি তার দিকে ধাবিত হবে। ষষ্ঠজন বলতে লাগলেন, কিছুদিন পর তার শান ও মহত্ব সমুন্নত হয়ে যাবে এবং নিদর্শনাবলী প্রকাশ হয়ে যাবে। আর সপ্তমজন বলতে লাগলেন, জানি না মন্দের কতটি দরজা তার কারণে বন্ধ হয়ে যাবে, আল্লাহ আকবার, আর অসংখ্য লোক তার মুরিদও হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে সাতজন আল্লাহর বলি যেই শিশুর ব্যাপারে অভিমত ব্যক্ত করলেন, আলহামদুলিল্লাহ তিনি আমাদের ইমাম আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাই, উনার ব্যাপারে ওই মহান বুজুর্গানে দিন রহিমাহুল্লাহুল মুবিনদের এই অভিমত ছিল।
সুবহানাল্লাহ,
এমন একজন মহান ব্যক্তি ছিলেন, ঠিকই আল্লাহ তাআলার দয়ায় যখন উনি আস্তে আস্তে সামনের দিকে পদার্পণ করলেন, যখন উনি বাস শিক্ষা কার্য শুরু করলেন, খুব দ্রুত উনি কোরআনুল করিমের হেফজ করে নিলেন, খুব দ্রুত উনি তলিবুল ইলমদের অন্তর্ভুক্ত হলেন, ইলমে দিন হাসিল করলেন, আল্লাহ তাআলার এত দয়া হলো, এত দয়া হলো যে উনি খুব দ্রুতই আল্লাহ তাআলার দয়া দ্বারা ধন্য হলেন। তো এইভাবেই মূলত আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার এক একজন ওলি প্রেরণ করেন, তার বিভিন্ন দয়া দ্বারা তাকে ধন্য করেন, তার বদলতে ওই ওলির বদলতে আরও যত আশেপাশের থাকে, যারা আওম আমরা বলি, যারা সত্যের দিক পায় না, যারা হয়তো মারাদাল্লা গুনাহের অতল গহ্বরে নিমজ্জিত থাকে, যারা হয়তো বিভিন্নভাবে তাদের সময়কে বাজেভাবে অতিবাহিত করে, তাদের জন্য এক নিদর্শন নিয়ে আসে। আমরা হয়তো কোরআনুল করিম, ফুরকানুল হামিদ, হাদিসে কারিমায় অনেক অনেক ঘটনাবলি শুনি, অনেক অনেক বিষয়ের প্রতি আমরা তাগিদ দেখি, শুনি। তো এগুলা আমরা যখন মানে ভাবি যে হাউ ইট পসিবল, এটা কীভাবে সম্ভব, কোন নবী আলী সাল্লাম হয়তো হাজার রাকাত নামাজ আদায় করেছেন, হাজার হাজার সময় উনি ইবাদতের মাঝে অতিবাহিত করেছেন, কোনো সাহাবাই কেরাম আলিহিম রিদওয়ান বা তাবিন তাবে তাবে। তো যখন আমরা এগুলা মানে ক্যালকুলেট করার চেষ্টা করি, তখন আমাদের দেমাগে ধরে না যে এটা কীভাবে সম্ভব। তো বাস্তবে যখন আমরা ওলিদের ওই শান দেখি, তাদের ওই বাস্তব জীবনে দেখি, তখন আপনি প্রথমে বলেছিলেন ইমাম আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলহী কিন্তু দৈনিক শত রাকাত নফল নামাজ আদায় করতেন। আচ্ছা, এখন যদি আমি ভাবি যে আমি কীভাবে পড়ব, মানে আমি তো ভালো করে আমি দুই রাকাত নফল পড়তে পারি না, তো উনি কীভাবে শত রাকাত পড়তেন, হাজারবার উলহুল্লাহ শরীফ পড়তেন, মানে এটা কীভাবে সম্ভব? তো আল্লাহ তাআলার এত এত শান শকত ওনারা কীভাবে বর্ণনা করেন, কীভাবে এর উপর নিজেকে রপ্ত করলেন? তো মূলত যখনই আমরা এই আমলগুলো করার চেষ্টা করব, তখনই আমাদের উচিত ওই ওলিগণের নির্দেশনাবলী লক্ষ্য করা। কিন্তু আফসোস হচ্ছে এখানে আমরা এমন এক সমাজ ব্যবস্থায় চলে এসেছি, আমরা এমন এক কী বলবো বাজে প্ল্যাটফর্মে মায়াদাল্লা চলে এসেছি, এখন ওলিদের শান শকত নিয়ে অনেকের অনেক ধরনের কথা, আর হবেই বা না কেন, বিভিন্নভাবে বিভিন্ন দিকে মানে আমরা যাদেরকে বলি যে একুরেট না, ইটস ইললিগাল, আমরা যে নর্মালি যেটা বলি যেটা এটা সঠিক না। তো এই বেঠিকের কারণে এখন মূল যে প্ল্যাটফর্ম, আল্লাহ আজওয়াজাল্লাহ যে ওলিদের কথা বলেছেন, আল্লাহ আজওয়াজাল্লাহ যে ওলিদেরকে বলেছে তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত আর তাদের না কোনো ভয় আছে, লা খৌফুন বলে আল্লাহ আজওয়াজাল্লাহ জানিয়েছেন। তো এখন আমরা ওই কিছু মানে ইললিগাল ওয়ের কারণে মূল প্ল্যাটফর্মটাকে আমরা কেমন যেন একটা ব্যাকডেটেড একটা অবস্থানে রেখে দিয়েছি, কেমন একটা মানে বাজে, এই কথাটা শুনলে যেন অনেকের কেমন যেন একটা অ্যালার্জিক্যাল একটা ভাব চলে আসে, অথচ তারাই হচ্ছে আল্লাহওয়ালা, অথচ তারাই হচ্ছে
আমাদেরকে সঠিক পথ দেখিয়েছে, তাদের মাধ্যমেই কিন্তু কালেমার দাওয়াত আমাদের পর্যন্ত পৌঁছেছে, তাদের মাধ্যমেই কিন্তু আমরা এই সুরাত পেয়েছি, না হয়তো এই সুরাতটাও আমাদের ছিল না, এটা কিন্তু এই সকল আউলিয়া কেরামের মাধ্যমেই। আর যদি আমরা এর ইতিহাস দেখি বা ইতিহাস যদি আমরা অধ্যয়ন করি, আপনারাও করেন আমরাও করি, এই আজ নামের আগে মুহাম্মদ লেখা বা এই সুন্নতি লেবাস ধরা বা এই দাড়ি দেখেন বা নামাজ দেখেন, মসজিদ দেখেন, মাদ্রাসা দেখেন, এ সব কিছু আমরা পাওয়ার পিছনে আউলিয়া কেরামের এক বড় অবদান রয়েছে। যদি দেখি আমরা শাহজালাল ইয়ামেনি রহমাতুল্লাহি তাআলা, তিনি কত হাজার মানুষকে মুসলমান বানিয়েছেন এই বাংলার জমিনে, এভাবে করে অন্য অন্য আউলিয়া কেরামদেরকে দেখেন, ওদিনকে আমাদানি চ্যানেলে অনুষ্ঠান দেখেছেন সত্যের দিশারি বাবা আদম শহীদ রহমতুল্লাহি তাআলার জীবনী আপনারা শুনেছেন। উনি কত দিন সময় পেয়েছে বাংলাদেশে আসার পরে, আর এই অল্প দিনের মধ্যেই কত মানুষকে তিনি মুসলমান বানিয়েছেন, এবং মুসলমান বানানোর পরে যখন দেখলেন যে ওই সময়কার বাদশাহ যে ইনি দিন ইসলামের দাওয়া দিচ্ছে, তখন তার সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেল। তো এভাবে করে আল্লাহ তাবারক ও তাআলার এই সকল নেক বান্দাদের মাধ্যমেই এই দিন ইসলামের সুন্দর কথাগুলো আমাদের পর্যন্ত পৌঁছিয়েছে। আর এই সুন্দর লেবাস, সুন্দর ধর্ম, নামাজ, রোজা, ইবাদত, জিয়ারত যা কিছু বলেন এনাদের মাধ্যমেই আমরা পেয়েছি। আর এনরা যেই পথে চলেছে সেই পথটাকে যদি ভুল বলতে হয় তবে বলতে হবে যে সবাই ভুলের মধ্যে আছে।
আর আমি যদি সঠিক পথে চলতে চাই, যদি আমি মনে করি আমাকে লাগবে জান্নাত পাওয়ার একজন ব্যক্তিত্ব হিসেবে, আমাকে প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে অবশ্যই তাদের চর্চা।
রাইট, আমরা যারাই এমন কথা বলি যে আউলিয়ে কেরামের ব্যাপারে বা তাদের শান নিয়ে আমরা যারা কটূক্তি করি বা বিভিন্ন ধরনের কথা বলি, তাদের আমলনামা যদি সাধারণ মানুষের হাতে দেওয়া যেত, আমি তো কিভাবে বলবো, ওই কথাগুলো বলার মতো ভাষা এখানে আমার নেই। যারাই আউলিয়ে কেরামের শানে বেয়াদবি করে বা বিভিন্ন ধরনের মন্তব্য পেশ করে বা আউলিয়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করে, তাদের আমলনামা যদি সাধারণ মানুষের হাতে দেওয়া যেত, তবে ওই আমলনামা তার সামনেই তার মুখের উপর ছুঁড়ে মেরত, যা তোর আমলনামা তোর হাতেই রাখ, তোর মুখের উপরই ছুঁড়ে দিলাম। তোর আমলনামা যে কতটা পরিষ্কার আর ক্লিন সেটা এখনই বুঝতে পারছি আমরা। তা আমলনামা কেমন সেটা নিজেরটা নিজে ভাবি। আর আউলিয়ে কেরামের ব্যাপারে কথা বলতে সাবধান হয়ে যাই। আমরা শুনছিলাম হযরত ইমাম আহমদ কবির রিফাঈ রহমতুল্লাহি তাআলার জীবনী থেকে কিছু আলোচনা। কামরুজ্জামান ভাইও কিছু শোনান আমাদেরকে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারীমের মধ্যে ইরশাদ করেন, উলাইকা মাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে আল্লাহ পাক কাদেরকে ইনাম দান করেছেন।
জি,
এর মধ্যে আল্লাহ পাক কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় ইরশাদ করে দিয়েছেন চার শ্রেণীর ব্যক্তি বর্গকে আল্লাহ পাক পুরস্কার দান করেছেন। তারা কারা? তারা হচ্ছে নবীন, সিদ্দিকিন, সুহাদা, সলিহিন।
জি,
নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ এবং নেককার বান্দারা, অর্থাৎ সলিহিন। তো সলিহিন কারা? যারা আল্লাহ তাআলার নেক বান্দা, যারা আল্লাহ পাকের আউলিয়া। আউলিয়ে কেরাম হচ্ছে নেক বান্দা, আর আউলিয়ে কেরামের পথে পরিচালিত হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছে। তার মানে আউলিয়ে কেরামের প্রেক্ষাপট কতই মহান।
রাইট,
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন প্রতিনিয়ত পাঠ করাচ্ছেন,
পাঠ করছি আমরা,
যে আমরা আউলিয়ে কেরামের পথে যাতে চলতে পারি। আর আউলিয়ে কেরামের শান ও মান তো যা হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ নবী রাসূলুল্লাহ রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাকের বাণী ইরশাদ করছেন, ফাইদা আহাবাবতুহু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি। আল্লাহ পাক ইরশাদ করেন, যখন আমি কোনো আউলিয়াকে, আমার কোন নেক বান্দাকে ভালোবাসি, তাকে মহব্বত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শুনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে
দেখে,
শুধু তাই নয়, আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে
ধরে,
আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলাফেরা করে। তো এটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। আল্লাহ পাক তো অঙ্গ প্রত্যঙ্গ থেকে পাক, পবিত্র। রূপক অর্থে আল্লাহ পাক এখানে ইরশাদ করেছেন যে তাকে আল্লাহ পাক কত মহব্বত করেন, আল্লাহ তার নেক বান্দাকে কত ভালোবাসেন। তো আল্লাহ তাআলা নেক বান্দাদেরকে ভালোবাসার মধ্যে মুত্তাফাকুন আলাইহি কিতাব অর্থাৎ বুখারী এবং মুসলিম এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসে, ইদা আহাব্বাল্লাহু আবদান দাআ জিবরাইল।
জি,
আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরাইলকে ডেকে আহ্বান করে, হে জিবরাইল, ইন্নী উহিব্বু ফুলানা,
তুমিও ভালোবাসো,
আমি উমুক ব্যক্তিকে ভালোবাসি, ফাহিব্বুহু, তুমিও তাকে ভালোবাসো,
তুমিও তাকে ভালোবাসো।
তো জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকে ভালোবাসে, সুম্মা ইউনাদি আলাস সামা, অত জিবরাইল আলাইহিসসালাম আসমানবাসীর মধ্যে এলান করে দেন যে আসমানবাসী, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা, আল্লাহ পাক উমুক ব্যক্তিকে ভালোবাসে, ফাহিবুহু তোমরা তাকে ভালোবাসো, তখন সকল আসমানবাসী তাকে ভালোবাসে। সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ, তখন আল্লাহ পাক জমিনের মধ্যে তার জন্য এমন একটি মহাব্বত বা এমন একটি সিস্টেম মানুষের অন্তরে গেঁথে দেন যে মানুষ অটোমেটিকলি তাকে ভালোবাসে,
তাকে ভালোবাসে।
গাউসে পাক রহমতুল্লাহি তাআলা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, যদি আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি তারা আমাদের জন্য কি করেছেন, ব্যক্তি হিসাবে বাহ্যিক দৃষ্টিতে দেখি,
আমার নামে তো কোনো চিঠি আসেনি,
চিঠি আসেনি বা আমাকে সম্বোধন কিছু এসব করেনি, বিশেষভাবে আমাকে দাওয়াতও দেয়নি, কিছুই করেনি বাহ্যিক দৃষ্টিতে, তো আমরা তাকে ভালো কেন ভাবছি, আমরা তাদেরকে কেন মহব্বত করি? সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ, আল্লাহ পাক জমিনের মধ্যে এমন একটি ভালোবাসা মানুষের অন্তরমধ্যে স্থাপন করে দেন যে মানুষ অটোমেটিক তাকে তাকে ভালোবাসে,
ভালোবাসবে, রাইট,
আল্লাহ পাকের ফরমান। আর এই জন্য তো আউলিয়া কেরামকে হাজারো হাজারো লাখ লাখ কোটি কোটি মুসলমান আউলিয়া কেরামকে ভালোবাসে,
রাইট রাইট।
তো আসুন তোর মধ্যে যদি দেখি আউলিয়া কেরামের মধ্যে হযরত সাইয়েদুনা আহমদ রেফাই রহমতুল্লাহি তাআলার জীবনী যদি আমরা একটু লক্ষ্য করি, একটি বিষয় হচ্ছে কি, আমরা তো আউলিয়া কেরামকে মানি,
আলহামদুলিল্লাহ,
বিশ্বাস করি,
আলহামদুলিল্লাহ,
আউলিয়া কেরামও আউলিয়া কেরামকে ভালোবাসতেন,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
তাদের কথা মান্য করতেন। যেমনটি ভাবে এসেছে হযরত সাইয়েদুনা আমার পিরালে পীর গাউসে আজম রহমতুল্লাহি তাআলা একটি বাণী ইরশাদ করেছেন, হয়তো আমরা অনেকেই শুনেছি, গাউসে পাক ইরশাদ করেন, কদমি হাদিহি আলা রকবাতি কুল্লি ওয়ালিয়্লা, যে আমার কদম সকল আউলিয়া কেরামের গর্দানের উপরে। তো এই বাণী যখন ইরশাদ করেন তখন আহমদ রেফাই রহমতুল্লাহি তাআলা তিনি বলেন যে আলা রকবাতি, অবশ্যই আপনার কদম আমার গর্দানের উপর।
আল্লাহ আল্লাহ আল্লাহ,
উপস্থিত লোকেরা আরজ করলেন, হুজুর আপনি এটা কি বলছেন? তখন তিনি রহমতুল্লাহি তাআলা ইরশাদ করলেন, এখন বাগদাদে হযরতে শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা ঘোষণা করছেন যে কদামি হাদিহি আলা রকবাতি কুল্লি ওয়ালিয়্লা, এবং আমি মেনে নিচ্ছি যে আমার গর্দানের উপরে গাউসে পাকের কদম রয়েছে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো এই যে বিষয়টি
একই টাইমে, না
একই টাইমে,
আসলে এখানে কামরুজ্জামান ভাই যদি আমরা চিন্তা ভাবনা করি এই বিষয়গুলো নিয়ে, আমাদের জন্য হেদায়েতের জন্য, শিখার জন্য, নাজাত পাওয়ার জন্য অনেক পথ এখানে রয়েছে, না? এক আল্লাহ তাবারক ও তাআলা তার ওলিদেরকে কেমন ক্ষমতা দিয়েছেন, একজন বাগদাদ থেকে ঘোষণা করেছেন, আর একজন তার বন্ধু আর এক পৃথিবীর আর এক কোনায় থেকে ওই আওয়াজ কিভাবে শুনলেন, শুনলেনও এবং তার জবাবও দিলেন, হ্যাঁ উত্তরও দিলেন যে হ্যাঁ তার কদম আমার গর্দানের উপরে আছে, এবং উপস্থিত লোকেরা ওই আওয়াজও শুনলেন, কেন আপনি এই কথা বললেন, আবার তিনি উত্তরও দিয়ে দিলেন তাদেরকে, এই জন্য আমি বললাম, আল্লাহু আকবার।
সাইয়েদুনা গাউসে উনি তো আহমদ রেফাই রহমতুল্লাহ তাআলা নিজে মেনে নিয়েছেন যে ওনার কদম,
ইনি না অন্যান্য আউলিয়া কেরামের জীবনী অধ্যয়ন করলে আমরা ওই সময়কালে যারা ছিলেন তারাও উত্তর দিয়েছেন যে হ্যাঁ,
উনাইদ বাগদাদির ব্যাপারে এসেছে,
জি জি,
তুমি মসজিদে খুতবা দিচ্ছিলেন তো তিনিও মেনে নিলেন,
যখন গাউসে আজম রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করলেন তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন যে শুধু আমার গর্দানে না, আপনার কদম মুবারক আমার গর্দানে আমার মাথায়ও রয়েছে।
আল্লাহ আল্লাহ আল্লাহ,
এই ইরশাদ করা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কত মকবুল করেছেন, নিজের দরবারে কবুল করেছেন, যে গাউসে পাক রহমতুল্লাহ পরে যাদের আমরা নাম নেই পৃথিবী ধরাতে সবচেয়ে বেশি প্রসিদ্ধ হচ্ছে খাজা গরিব নওয়াজ আজমেরি সঞ্জীব রহমাত।
তাদের লিঙ্কটা যদি আমরা নিজের মধ্যে একটু কুমন্ত্রণ নিয়ে আসি বা জাগে যে কোথায় এলান করেছে আবার কোথায় শুনেছে, তো বর্তমান আপনি যে ডিভাইসগুলো বা একটা জিমেল আইডি যদি আপনি কোনো মোবাইলে লগ ইন করেন, আপনার আইডি অন্য মোবাইলে বা অন্য ডিভাইসে লগ ইন করা হয়, আপনার কাছে নোটিফিকেশন চলে আসে, এটা বর্তমান প্রেক্ষাপট। তো ঠিক তদ্রূপে আউলিয়া কেরাম একটি ঘোষণা করতেন, তাদের লিঙ্ক আছে, তাদের যোগাযোগ আছে, অটোমেটিক অন্যজন,
রুহানি পাওয়ার এমন ছিল, রুহানি কানেকশন, রুহানি পাওয়ার এমন ছিল যে শুনতেন, বলতেন, জানতেন তাদের মধ্যে ফারুক আজমের
বোঝা তো আমাদের জন্য বর্তমানে সহজ হয়ে গিয়েছে,
সহজ হয়ে গেছে। আরো সামনের দিকে যত দিন যাবে হয়তোবা আরো আপডেট হবে দুনিয়া, এবং আরো এই কথাগুলো মানুষের কাছে সহজেই তারা মেনে নিতে পারবে বা বুঝতে পারবে। সেই জমানাতে তো না, সোনালী যুগ যেটাকে বলি, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ওই যে ঘটনা যে যুবক মারা গেল এবং ফারুক আজম জিজ্ঞাসা করলো, হে যুবক আল্লাহ তো ওয়াদা করেছেন যে আল্লাহর ভয়ে যারা ইন্তেকাল করে তাদের জন্য দুটি জান্নাত,
ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি
জান্নাত, ওই আয়াতে কারিমায় জিজ্ঞাসা করছেন। তো ফারুক আজম জমিনের উপরে আর ওই নেককার যুবক কবরের ভিতরে। পৃথিবীতে বর্তমানে যদি এরকমের কোনো দৃশ্য কেউ দেখতে চায়, কারো চোখে পড়ে না, আর হঠাৎ যদি কেউ ওই কথা শুনে তবুও মানুষ অবাক হয় যে এটা কিভাবে সম্ভব, একজন জমিনের উপরে আর একজন জমিনের নিচে, উপর থেকে আহ্বান করলেন আল্লাহ কি ওয়াদা করেছেন দুটি জান্নাতের, তার রেজাল্ট তুমি কি পেলে? কবর থেকে উত্তর দিল, এখান থেকে আওয়াজ শুনেছে। এটা তো বর্ণনায় পাওয়া যায় যে উপরে জমিনের উপরে মানুষ কথা বললে কবরবাসীরা শুনতে পায়, কিন্তু কবর থেকে উত্তর দেওয়ার পরে সেটা জমিনবাসী শুনেছে এমন বর্ণনা খুবই কম। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এটাই হলো, কবর থেকে সে উত্তর দিল, হে আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন, আমাকে দুটি জান্নাতে দান করেছেন।
এই যে সিসিটিভি ক্যামেরা, আপনি বাংলাদেশে আছেন বা বিশ্বের যে কোনো জায়গায় আছেন, আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি এটা মনিটরাইজিং করতে পারতেছেন,
করা যায়।
আপনার রুমে কে কি করছে না করছে, আপনার যেখানে যেখানে ক্যামেরা আছে সব কিছুর তথ্য, সব কিছুর ডেটা আপনি নিচ্ছেন। আচ্ছা, এটা যদি আমার আকলে ধরে তাহলে ওইটা কেন আমি বাস হেজিটেশনে ভুগি, ওইটা নিয়ে কেন আমি এত সমস্যায় ভুগি যে এটা কিভাবে হয়, কোথায়
দেখা যায়?
বাংলাদেশে আছে, আমি আমেরিকা থেকে বা ইংল্যান্ড থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমি এটাকে কি করছি, পর্যবেক্ষণ করছি, এটা কিভাবে সম্ভব হলো? আপনি বলবেন যে ডেটাবেস, আপনি বলবেন যে আইটি, বা আপনি বলবেন যে সফটওয়্যার একটা অত্যাধিক এক হয়তো রেভুলেশন। তো আপনি যদি এইটা অত্যাধিক রেভুলেশন বলতে পারেন, তো আল্লাহ বলাদের যে অত্যাধিক শক্তি আছে সেটা আপনার আকলে কেন আসে না?
আল্লাহ,
এই হচ্ছে আমাদের হয়তো আল্লাহর দুর্ভাগ্য।
এই ব্যাপারগুলো তো ব্যাপারে যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক তাআলা আয়াতে কারিমা নাজিল করেছেন, যদি কোরআন কেউ ইশকে রসুল নিয়ে পড়ে
আল্লাহ
বা সঠিক ইমান ও আকিদার সাথে পড়ে, তবে আল্লাহ চাই এই বিষয়গুলো একদম স্পষ্ট হয়ে যায় না। সুরা ফুসিলাত সম্ভবত বা হামিম যেটা আছে এর 30 এবং 31 নম্বর আয়াতে যে আল্লাহ তাবারক তাআলা কি চমৎকার কথাগুলো বলেছেন, আমি গতকালকে রাত্রেই আয়াতের বা এই সুরার কিছু তর্জমা পড়তেছিলাম, এত মজাদার। আর আউলিয়া কেরামের শানে এই 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন কি, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছেন, আউলিয়া কেরামের কথা এখানে বলেছেন 30 নম্বর আয়াতে, আর 31 নম্বরে বলেছেন ফেরেশতারা তাদেরকে বলেন আমরা তোমাদের দুনিয়াতেও বন্ধু এবং আখেরাতেও বন্ধু। ফেরেশতারা বলেন যে তোমরা যেভাবে সাক্ষ্য দিচ্ছ আল্লাহ তাআলা রব, তো ফেরেশতা আছে, জান্নাত আছে। দ্বিতীয় আয়াতে বলেন ফেরেশতারা যে আমরা তোমাদের দুনিয়াতেও বন্ধু আর আখেরাতেও বন্ধু। যার বন্ধু দুনিয়াতে এবং আখেরাতে হয় সে ব্যক্তির তো কি আর কি প্রয়োজন, ফেরেশতারা তার সাপোর্টে আছে, তাই না? আল্লাহু আকবার। তো এভাবে করে যখন আমরা কোরআনে পাককে ভালোবাসার মহাব্বত নিয়ে পড়ব, আকিদার দৃষ্টিতে পড়ব, তখন শান ও মর্যাদা যেটা সঠিক সেটাই আমরা সেখান থেকে পাব।
আর সেই কোরআন শরীফ জাকির ভাই যদি আমরা পড়তে চাই অনুবাদ সহকারে, তার জন্য ইশক ও মহব্বতে ভরপুর আশিকে মাহে রিসালাত আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এর অনুবাদ কৃত কনজুল ঈমান, এই আমরা অনুবাদ যদি নেই, কনজুল ঈমান নেই, তাহলে ইনশাআল্লাহুল করিম আমাদের ইশক, নবী করিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে ভালোবাসা, কোরআন শরীফ সহিভাবে আমরা কীভাবে বুঝব, আলহামদুলিল্লাহ তিনি চমৎকার অনুবাদ করেছেন। তো যারা যারা আমাদের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ রয়েছেন, সবাইকে অনুরোধ করব, যদি আমরা পড়তে চাই, অনেকেরই আগ্রহ থাকে যে আমি কোরআন কালামুল্লাহ শরীফ আমি অনুবাদ সহকারে পড়ি, তাফসির সহকারে পড়ি, তাহলে আমরা অন্য কারো তাফসির না পড়ে আমরা আলা হযরত ইমাম আহমদ রেজা খান আলে রহমতুল্লাহ রহমানের আমরা অনুবাদকৃত কনজুল ঈমান পড়ি। এখানে এমন চমৎকার ইনি ঘটনা এনেছেন, অনুবাদ করেছেন জাকির ভাই, বর্তমানে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যে কিতাব হয়েছে তর্জুমার ক্ষেত্রে তা হচ্ছে কনজুল ঈমান শরীফ।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কানজুল ঈমান ঘরে রাখার ফজিলত অনেক বয়ান করা হয়েছে। আমি যে আয়াতের কথা বলছিলাম, এই আয়াতের 30 নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, তারপর স্থায়িত্ব অর্জন করে অর্থাৎ অবিচল থাকে, তাদের জন্য নাজিল হয়েছে ফেরেশতা, ফেরেশতারা বলে তোমরা ভীত হয়ও না, নিশ্চিত চিন্তিত হয়ও না, এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার জন্য তোমরা আনন্দিত হও। আল্লাহ তাবারক তাআলা এই 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, এবং ফেরেশতারা এরপরের আয়াতে বলা হয়েছে ফেরেশতারা তাদের বন্ধু দুনিয়াতে এবং আখেরাতেও। তো এই জন্য এই সুসংবাদগুলো দেওয়া হয়েছে আউলিয়া কেরামের শানে কোরআনে পাকের মধ্যে। আমাদের উচিত কোরআন মহাব্বত সহকারে পড়া। আর 31 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে ও আখেরাতের জীবনে, আর সেখানে তোমাদের জন্য থাকবে যা কিছু তোমাদের মন চাইবে এবং সেখানে তোমাদের জন্য থাকবে যা তোমরা দাবি করবে, যা মন চাইবে তাও থাকবে, দাবি করবে তাও থাকবে। এই আয়াতে কারিমা যখন এর টিকা পড়া হয় তো দেখা যায় আউলিয়া কেরামের শানে আল্লাহ তাবারক তাআলা এই আয়াতে কারিমার ঘোষণা দিয়েছেন। আমরা একটি কালামও শুনিয়ে দিন।
হজি করার শোভা তুমি দাগো আমায় ইয়া রাসূল, হজ করার শোভা তুমি দাগো আমায় ইয়া রাসূল, চলছে ছুটে হজে কাফিলা, দল বেঁধে হজের পানে আমি বুঝি রয়ে গেলাম, আমি বুঝি রয়ে গেলাম, হে দয়া ইয়ার সোল আমি বুঝি রয়ে গেলাম, হে দয়া ইয়ার সোল দয়া করে না দেখে না প্রিয় মদিনায় ইয়ার সোল, রুসিলাই ইয়ার সোল দয়া করো আলা হযরতে, রুসিলাই ইয়ার সোল দয়া করে না দেখে না ওই মদিনায় ইয়ার সোল দয়া করে না ডেকে না ওই মদিনায় ইয়ার, এই দুনিয়ার ভালোবাসা দাও মুছে হৃদয় থেকে, এই প্রেম বিরহ দাও না আমায় ইয়া রাসূল, তোমারি প্রেম বিরহ দাও না আমায় ইয়া রাসূল।
আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করনিক আমাদেরকে। আমরা আলোচনাও শুনছিলাম, কালামও শুনছিলাম, কয়েকটা কল শুনি আমরা, দর্শকের কলও আমাদের সাথে আছে, কলগুলো শুনে নিই, এরপর ইনশাল্লাহ তাআলা তালিব মাদানী ভাই থেকে আমরা চমৎকার কিছু কথাও শুনবো আজকের বিষয় নিয়ে ইনশাল্লাহ তাআলা। যে কল শুনিয়ে দিন দর্শকের।
আমার নাম সাব্বির, আমি জামালপুর জেলার দেয়ানগঞ্জ উপজেলা থেকে বলতেছি। আমি আপনাদের মাদানী চ্যানেলের একজন নিয়মিত দর্শক, আমি মাদানী চ্যানেল দেখি, আমার কাছে অনেক ভালো লাগে, আমাদের পরিবারের সবাই এই চ্যানেলটা দেখে ভালো লাগে, আমাদের সবাই দোয়া করবে।
আল্লাহ তাআলা কবুল করে নিক, আল্লাহ তাআলা ভালো রাখুক পরিবারের সবাইকে, এভাবে করে মাদানী চ্যানেলের সাথে থাকবেন সব সময় আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান, আমি চট্টগ্রাম আকবর থানা এরিয়া থেকে দেখছি। আমি মাদানী চ্যানেলের জামাতপূর্ণ প্রভাব, এটা এতদিন আমাদের এখানে চ্যানেলটি ছিল না, আজকে দেখে খুব ভালো লাগতেছে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। চট্টগ্রাম থেকে কল আসছে, আল্লাহ চাই ইনশাল্লাহ তাআলা এভাবে করে প্রত্যেকটা ঘরে ঘরেই মাদানী চ্যানেল দেখবে মানুষ এবং দেখছে মানুষ, আর অভিমত আসছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ। পরবর্তী কল দেন।
চট্টগ্রাম থেকে বলছি, নাম মোহাম্মদ হারুন, মাদানী চ্যানেল অনেক সুন্দর একটি চ্যানেল, চ্যানেল থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন।
আল্লাহ তাআলা আপনার ফ্যামিলিকে ভালো রাখুক, সকল দর্শককে আল্লাহ তাআলা ভালো রাখুক, দোয়া করি সবসময় মাদানী চ্যানেল দেখবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
নজরুল ইসলাম, জেলা শেরপুর, আপনাদের চ্যানেলটা খুবই ভালো লাগে, আমার পরিবারের সবাই মাদানী চ্যানেল দেখে চ্যানেলটা খুবই ভালোবাসে, আমাদের জন্য দোয়া করবেন সবসময় যেন আমরা মাদানী চ্যানেল দেখতে পারি।
আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাদেরকে। মাদানী চ্যানেল মন ভালো করার একটা বিষয়, মাদানী চ্যানেল পরিবারকে ভালো রাখার একটা বিষয়, মাদানী চ্যানেল আমাদেরকে সঠিক পথে চালানোর এক যন্ত্র মাদানী চ্যানেল, সবসময় সাথে থাকবেন এভাবে করে আল্লাহ চায় ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক কিছু জানার শেখার হবে মাদানী চ্যানেল থেকে। চলুন আমরা তালিব মাদানী ভাই আমাদের সাথে আছেন, তার থেকে আজকের বিষয় নিয়ে কিছু কথা শুনে নিই। জি ভাই।
জাকির ভাই, আউলিয়া কেরাম অসংখ্য দুনিয়াতে এসেছেন,
জি,
কিন্তু তার মধ্যে বেশি স্পেশালিস্ট হচ্ছে যারা মাতৃগর্ভ থেকে আল্লাহর ওলি,
সুবহানাল্লাহ,
এদের মাকাম ও মর্যাদাই ভিন্ন। হুম
হুম
হুম। যেমন আমাদের হুজুর গওসে আজম শেখ আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি তাআলা
আলাইহি,
ইনি মাতৃগর্ভ থেকেই আল্লাহর ওলি। আর আজকে যে বিষয় আমরা নিয়েছি, সৈয়দ আহমদ কবির রফাঈ রহমতুল্লাহ আলাইহি, ইনিও আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি রয়েছেন।
সুবহানাল্লাহ,
জি সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদুনা ইমাম আহমদ কবির রফাঈ রহমাতুল্লাহ আলাইহ, আচ্ছা, অনেক বুজুর্গানে দিন এমন রয়েছেন জাকির ভাই যে যাদের আসার পরে আলোচনা হয়, কিন্তু আবার অনেকে রয়েছেন বিশেষ ব্যক্তিবর্গ যাদের আসার পূর্বেই
আলোচনা
আলোচনা হয়, যেমন পূর্বেই আমাদের রফি ভাই বলেছেন, তো হযরতে সাইয়েদুনা ইমাম আহমদ কবির রফাই রহমতুল্লাহ আলাইহ জন্ম হওয়ার আগে প্রত্যেক জায়গায় এনার সুসংবাদ দেওয়া হলো। সুতরাং তাজুল আরিফিন হযরতে আবুল ওয়াফা মুহাম্মদ বিন মুহাম্মদ কাকিস রহমতুল্লাহ আলাইহ, ইনি একবার উম্মে ওবায়দা গ্রামের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, হঠাৎ তিনি বললেন আসসালামু আলাইকা ইয়া আহমদ। তার আশেপাশে মুরিদিন ছিল, তো মুরিদরা বলল হুজুর কেউ তো নেই,
কেউ তো নেই, কাকে
আপনি কাকে সালাম দিচ্ছেন, আপনি কাকে সালাম দিচ্ছেন? তো তিনি বললেন যে আমি সৈয়দ আহমদ কবিরকে সালাম দিচ্ছি, সে এখন তার মাতৃগর্ভে রয়েছে,
আল্লাহ 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 আল্লাহ,
মায়ের পেটে রয়েছে এবং আমার ইন্তেকালের পরে জন্মগ্রহণ করবে, তার নাম হবে আহমদ রাফাই। দেখেন এই বুজুর্গ রহমতুল্লাহ আলাইহ কেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার ইনাকে মর্যাদা দান করেছিলেন, যে আমাদের কমরুজ্জামা ভাই বললেন না যে হাদিসে কুদসি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়ালিকে আল্লাহ তাআলা এমন পছন্দ করেন যে তার আমি তার চোখ হয়ে যাই। তো সৈয়দ এই বুজুর্গ রহমতুল্লাহ আলাইহ আল্লাহ তাবারক ওয়া তাআলার নূরে জালাল থেকে দেখে নিলেন যে এই গ্রামে কে আসবে,
সুবহানাল্লাহ,
তো নামও বলে দিলেন যে সৈয়দ আহমদ কবির হবে তার নাম,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এবং সালামও দিলেন,
সালামও দিলেন,
আল্লাহু আকবার।
তো এ থেকে কি জানা যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়ালিগণের এত পাওয়ার, এত ক্ষমতা যে তারা আগামীতে কি হবে সে সম্পর্কে বলে দেয়। তাহলে একজন ওয়ালির এই অবস্থা হয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা
শান মর্যাদা কেমন,
আল্লাহু আকবার। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহ এর জন্মের 40 দিন পূর্বে তার মামু যান সৈয়দ মনসুর বাতাইহি রাহমাতুল্লাহ আলাইহ স্বপ্নযোগে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভে ধন্য হন।
সুবহানাল্লাহ।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে মনসুর, 40 দিন পর তোমার বোনের মাধ্যমে একটি ছেলে ধরাতে আসবে, তার নাম আহমদ রাখবা।
সুবহানাল্লাহ।
সুতরাং 40 দিন পর এই স্বপ্ন দেখার পরে, 40 দিন পুরো 40 দিন পরে সৈয়দ আহমদ কবির রাফাই রহমতুল্লাহ আলাইহি এই ধরাতে
তশরীফ
আনেন। সুবহানাল্লাহ। তার নাম আমরা তার সংক্ষিপ্ত পরিচিতি জেনে নেই। তার নাম হচ্ছে আহমদ বিন আলী বিন ইয়াহিয়া বিন হাজিম বিন আলী বিন রাফাআ। তার দাদার নামের সাথে নামের কারণে তার নামের সাথে হচ্ছে রাফাই রহমতুল্লাহ আলাইহি। তো তিনি রহমতুল্লাহ আলাইহি সাইয়্যিদুশ শোহাদা শহীদে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের মধ্যে একজন সন্তান।
সুবহানাল্লাহ।
আর তার উপাধি হচ্ছে মুহিউসুন্নাহ, তার উপনাম হচ্ছে আবুল আব্বাস, আর তিনি হলেন শাফিঈ, ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহির তিনি অনুসরণকারী। তো শাফিঈ হোক, মালিকি হোক, হাম্বলি হোক, হানাফি হোক, এই চার যে সিলসিলা সকলেই আলহামদুলিল্লাহ, সকলেই মাজহাব যতজন রয়েছে বরহক, সকলেই সঠিক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই চার মাঝহব থেকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বড় বড় ওয়ালি আমাদেরকে দিয়েছেন,
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাঝহব যেটাই হোক না কেন, আকীদা তার সঠিক আছে, তাই না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আউলিয়ে কেরামের শান বয়ান করার ব্যাপারেও সুবহানাল্লাহ কত সুন্দর ইরশাদ হয়েছে কি যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলিদের ব্যাপারে আলোচনা, অর্থাৎ তাদের শান ও মর্যাদা বয়ান করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, তাদেরও কত মর্যাদা দিয়েছেন। যারা আউলিয়ে কেরামের শান বয়ান করবে, আল্লাহ তাআলা তাদের শানকে বাড়িয়ে দেয়। যদি আমরা আলা হযরতের বিষয়টাও দেখি, আলা হযরতের মূল নাম আলা হযরত না, ইনি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রশংসা করতে 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 মানুষের মাঝে তার এমন পরিচিতি হয়েছে, আসল নামটাই অনেক সময় অনেকে জানেই না, আলা হযরত নামেই তাকে চিনে মানুষ। হ্যাঁ, হামাদ রেজা নামে অনেকেই কম চিনে বা কম ডাকে, আলা হযরত নামেই মানুষ বেশি পরিচিতি বা বেশি চিনে মানুষ। কারণ হলো গিয়ে সে সবসময় নিজের নামের চর্চা করেনি, সবসময় আমার নবীর নামকে নিয়েই চর্চা করেছেন। কিভাবে পৌঁছানো যায়, কালামের মাধ্যমে, বয়ানের মাধ্যমে, লেখনির মাধ্যমে, বোঝানোর মাধ্যমে, মাদ্রাসার মাধ্যমে, মসজিদের মাধ্যমে, যেভাবে হোক না কেন, আমার নবী যে আলা, এটা মানুষের সামনে কিভাবে উপস্থাপন করা যায়। আর যখন এই চিন্তাভাবনা নিয়ে তার জীবনটা প্রতিভূত করলেন মানুষ তার আহমদ রেজাকে ছেড়ে দিয়ে আলা হজরত নামেই মানুষ এখন বেশিটা চিনে। তো আউলিয়া কেরামের জীবনী আলোচনা করা বা তাদের শান ও মর্যাদা আলোচনা করা এটাও ভাগ্যের ব্যাপার, সব মানুষ পারবেও না আর তাদের মুখ থেকে আসেও না। না আসার অনেকগুলো কারণ আমরা জানি আর পারবে না কেন সেটাও আমরা জানি। আল্লাহ তাবারক ও তাআলা অনেক বড় দয়া যে মানুষ যতই চেষ্টা করুক না কেন আউলিয়া কেরামের শান সাধারণ মানুষের মুখ থেকে তুলে নেওয়ার জন্য বা অন্তর থেকে তাদের ভালোবাসা সরিয়ে দেওয়ার জন্য পারবে না। এই জন্য পারবে না, আমরা কামরুজ্জামান ভাই থেকেই শুনলাম, যখন আল্লাহ তাবারক ও তাআলা কোনো একজন মানুষকে তার প্রিয় বানিয়ে নেয় বা বন্ধু বানিয়ে নেয় তখন আল্লাহ তাআলাই তার ভালোবাসা সাধারণ মানুষের অন্তরে দিয়ে দেয়, সাধারণ মানুষ তাদেরকে ভালোবাসবে। তা না হয় এই আজকে যারা আলোচনা করতেছি, মাজার শরীফ কোথায়, তার জন্ম কোথায়, তার পরিচিতি কোথায়, তিনি থেকেছেন কোথায়, তার মুরিদ কারা, তিনি কোন মাজহাবকে অনুসরণ করেছেন। আজ দেখেন আমরা বাংলাদেশের এক জায়গাতে বসে, স্টুডিওতে বসে, এক কোনায় বসে, ক্যামেরার সামনে বসে তার জীবনী নিয়ে আলোচনা করছি, না তার পক্ষ থেকে খাসভাবে আপনাদের নামে কোনো চিঠি আসছে, না কোনো পয়গাম আসছে, না এর জন্য কেউ আপনাদেরকে টাকা পয়সা দিচ্ছে যে ভাই ওই ব্যক্তির নামে আলোচনা করো, আমাদের দলের, আমাদের কর্মী, আমাদের লোক আলোচনা করো, কিছু হাদিয়া কালাম পাবে, এমনটাও এমন হয়েছে, এমনটাও না। আচ্ছা আমরা হানাফি, আবার তিনি সাফি, ওই মাজহাব অনুসারী তিনি ছিলেন, তারপরও আমরা আলোচনা কেন করছি? এই জন্যই করছি যে আল্লাহ তাবারক ও তাআলা এই সকল আউলিয়া কেরামের ভালোবাসা আমাদের নয়, শুধু আমরা আলোচনা করছি আমাদের নয়, হাজার হাজার মানুষ যারা সাধারণ মানুষ তাদের অন্তরে আল্লাহ তাআলা আউলিয়া কেরামের মহাব্বত পৌঁছে দিয়েছেন, ঢেলে দিয়েছেন, যাতে করে সাধারণ মানুষ আউলিয়া কেরামকে ভালোবাসে, মহাব্বত করে, পছন্দ করে আর তাদের জীবনী অনুসরণ করে, সাধারণ মানুষ যেন সঠিক পথ পায়। এটাই আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুন।
খুদ রাসূল আকরাম নূরে মুজাসসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যে কিভাবে এই ব্যক্তিকে, আমার এই উম্মতকে পরিচালিত করতে হবে। একবার কি ভাবা যায় যে আমার ভাই তো বলেছেন যে 40 দিন পূর্বে সুসংবাদ এসেছে যে আসবে একজন আমার উম্মত, তো বলা হচ্ছে যে ওনাকে কিভাবে পরিচালিত করতে হবে, কার কাছে পাঠাতে হবে, কোত্থেকে শিক্ষা নিতে হবে। আজকে আমি আপনি আমার আপনার সন্তানদেরকে শিক্ষা দিচ্ছি, প্রতিষ্ঠানে পাঠাচ্ছি, এই নিদর্শনাবলী কি এসেছে আমার আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে? আমরা খেয়াল করি না, হয়তো আমরা কিতাবি যে দিগ্নিদর্শনাবলী আছে এগুলো খেয়াল করি, আর এখানে সরাসরি ওনার মামা যান, যেটা বলা হচ্ছে যে মনসুর রহমতুল্লাহ আলহী, ওনাকে নিদর্শন দেওয়া হয়, নির্দেশ দেওয়া হয় যে যখন সে বড় হবে কিছুটা মানে বোধগম্য বোধ মনে হবে, তার জ্ঞান বুদ্ধি বাড়বে, তখন যেন তাকে শিক্ষার ক্ষেত্রে শাহ আবুল ফজল আলী কারি ওয়াসিতির নিকট পাঠিয়ে দেওয়া হয়। ওনার মামা যান আলহামদুলিল্লাহ এর উপর অটল ছিলেন, তো তিনি রহমতুল্লাহ আলহী যখন 7 বছর বয়সে এই কোরআনুল করিমের হিফজ করেন, এই সম্পন্ন করেন, তো ওই সময় ওনার আব্বি যান বাগদাদ সফরের উদ্দেশ্যে ছিলেন আর ওখানে ইন্তেকাল করেন, তো ইন্তেকালের পরে ওনার মামা যান ওনার আম্মি সহ ওনাকে ওনাদের কাছে নিয়ে আসে। পরবর্তী সময়ে এই যে যে নির্দেশ এসেছিলো কারি ওয়াসিতির নিকট পাঠিয়ে দেওয়ার, ওইখানে পাঠিয়ে দেয়, ইলমে দিন হাসিল করে 20 বছর বয়সে উনি যত আমাদের ইলমের যত শাখা আছে, ফিক মান্তি যত আলহামদুলিল্লাহ স্টেপ আছে, ইলম আছে, উনি যখন অর্জন করে, তো একটা সময় আসে যখন ওনার মামা যান দুনিয়া থেকে চলে যাবে একটা সময়, তো সবাই চায় তার উত্তরসূরি রেখে যেতে, সবাই চায় তার উত্তরসূরির মাঝে এমন কাউকে রেখে দিক যেন সবাই কি একে মেনে নেয় বা নিজের থেকে যেন একটা স্যাটিসফ্যাকশন একটা বিষয় কাজ করে। তো উনি ওনার ছেলে ছিল, ওনার ছেলেকে রেখে ওনার এই ভাগিনাকে ওয়াসিয়তের জন্য আদেশ দিলেন, তো ওনার সম্মানিত স্ত্রী বারবার বারবার অনুরোধ করলেন যে আপনি নিজের ছেলে রেখে বোনের ছেলেকে কেন আপনি আপনার উত্তরসূরি বানাবেন। যখন বারবার বারবার অনুরোধ করা হলো, তখন বাস অনুরোধক্রমে একটা বিষয় উনি সাবিত করতে চাইলেন যে আমি কেন সিলেকশন করেছি আমার ভাগিনাকে। তখন উনি আদেশ দিলেন দুজনকে যে খেজুরের পাতা নিয়ে আসার জন্য, তখন ওনারা দুজনেই যায় খেজুরের পাতা আনতে, ওনার ছেলে অনেকগুলো কেটে নিয়ে আসছে, তো ওনার ভাগিনা তো তেমন কিছু আনেনি, বাস কিছু আনেই নাই। তো পরবর্তী সময়ে মানে উনি জিজ্ঞেস করলেন যে বাবা কোথায়, তুমি কিছু আনো নাই? পরে বললো যে মামা যান আমি তো আনতে চেয়েছিলাম কিন্তু আমি সবাইকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার তাসবীরত অবস্থায় পেয়েছি।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
আর এটা শোনার পর উনি রহমতুল্লাহ আলী অর্থাৎ ইমাম আহমদ কবির রফাই রহমতুল্লাহ আলীর মামা যান ওনার স্ত্রী সম্মানিত স্ত্রীর দিকে তাকালেন আর মুচকে আসলেন আর জবাব দিলেন হয়তো যে এটাই হচ্ছে আমার কারণ আমি বারবার চেয়েছি, আমি বারবার চেয়েছি আমার সন্তান যেনই আমার উত্তরসূরি হোক, কিন্তু আমি ওরকম কোনো সিগন্যাল পাইনি, কিন্তু আমি সিগন্যাল পেয়েছি আমার
এক একটা বিষয় কত সুখ।
আলহামদুলিল্লাহ
মাদানী ভাই, যারা আল্লাহ তাবারাকাতাল ওলি হয় তাদেরকে আল্লাহ তাআলা কেমন ভাবে হেফাজত করেন? এই যে রাফি ভাই বললেন কে আল্লাহ তাবারাকাতাল সে কোন আলিমে দিনের কাছে যাবে, কার কাছে পড়বে, কিভাবে পড়বে, এটাও আগে থেকেই নির্দেশ দেওয়া হয়েছে, ভাবে না সাইদি আলা হাজরত রহমতুল্লাহ তাআলার ব্যাপারটা যদি দেখি, আল্লাহ তাবারাকাতাল তার ওলিদেরকে হেফাজত করেন এবং ইলমে দিনের প্রতি ধাবিত রাখেন এবং সৎ কাজের প্রতি ধাবিত রাখেন, আল্লাহওয়ালা যারা নেক বান্দা যারা হবেন। তো আলা হাজরত রহমতুল্লাহ তাআলা যখন পড়তে গেলেন তো সেখানে আয়াতে কারিমার মধ্যে জের জবর নিয়ে একটু প্রবলেম ছিল, হ্যাঁ ওস্তাদ সাহেব ভুল পড়াচ্ছিল, তিনি সঠিক পড়তেছিলেন, একটা গেল। গাউসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলার ব্যাপারটা দেখেন, কেননা আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করছেন, তাদের থেকে কখনো ভুল হচ্ছে না। গাউসে পাক রহমতুল্লাহ তাআলা বলা হয়েছে তার বাড়িতে যে পশু ছিল তা নিয়ে মাঠের দিকে যাচ্ছিলেন, হঠাৎ অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে আব্দুল কাদের আমি তো তোমাকে এই কাজের জন্য সৃষ্টি করিনি। কিভাবে আল্লাহ তাবারকতালা নিজের বন্ধুদেরকে ঘুরিয়ে দিচ্ছেন না নিজের পথের দিকে, এভাবে করে প্রায় আউলিয়ে কেরামের ব্যাপারে পাওয়া যায় কি তারা শৈশবে যখন বাচ্চাদের সাথে খেলা করতো তো তখন অদৃশ্য থেকে আওয়াজ আসতো যে তোমাকে আমি এই খেলাধুলা করার জন্য সৃষ্টি করিনি। আবার কারো ব্যাপারে আসছে যে তারা বন্ধু বান্ধব বা বাচ্চাদের সাথে খেলাধুলার মাঠেই যেতেন না, নিজের নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকতেন। এভাবে করে আল্লাহ তাবারাকাতাল্লাহ আল্লাহর বন্ধুদেরকে বিভিন্নভাবে ইলমে দিন হোক বা শরীয়তের দিক থেকে বা তরিকতের দিক থেকে বা আপনার দুনিয়াবী দিক থেকে আল্লাহ তাবারাকাত প্রত্যেকটা বিষয়ে যদি কারো গার্ডিয়ান না থাকে, যেমন এই ব্যক্তি আল্লাহর ওলি হবে কিন্তু তার গার্ডিয়ান নেই, তাকে আল্লাহ তাবারাকাতাল্লাহ এমন বুঝ শক্তি দেয় সে গার্ডিয়ান ছাড়াই সঠিকভাবে চলে। আবার এমন হয় যার গার্ডিয়ান আছে আল্লাহ তাবারাকাতাল্লাহ ওই গার্ডিয়ানকে এমন এমন মন মানসিকতা দেয় এই সন্তানকে সে সঠিকভাবে চালায়। এভাবে করে আল্লাহ তাআলা এক একজনকে এক একভাবে, যেমন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে আমরা কি পাই তার জীবনী পড়লে, কেননা সাহাবা একরাম প্রত্যেক সাহাবা একরামই আল্লাহর ওলি, তাই না?
সাহাবা একরাম তো আফজালুল আউলিয়া,
জি জি আউলিয়াদের মধ্যে আফজাল,
আউলিয়া একরামদের মধ্যে যারা প্রথম পর্যায়ের আউলিয়া একরাম তাদেরকে বলা হয় সাহাবা
সাহাবা একরাম। তো বলছিলাম সাহাবা একরামের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার জীবনী যদি দেখি, তিনি নাকি শৈশব থেকেই কখনো এই অর্থাৎ অন্য ধর্মের মতো কোনো কাজে তিনি লিপ্ত হতেন না, অন্য ধর্মী ধর্মের লোকেরা যেভাবে বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যায় কুফরের কাজে, হ্যাঁ এইভাবে অন্য কোনো ইবাদতে তিনি লিপ্ত হতেন না। তো এভাবে করে আল্লাহ তাবারাকাতাল্লাহ দেখেন কিভাবে হেফাজত করেন।
এক্স্যাক্টলি এখানে একটা বিষয় খুব বেশি পরিলক্ষিত, আহমদ কবির রফি আলহী রহমার যে ফ্যামিলি ছিল,
জি
ওনার মামা আল্লাহর বলি ছিলেন, ওনার ফ্যামিলি ওরকম পরিবেশে ছিল,
আলিমে দীনও ছিলেন,
আলিমে দীনও
ছিলেন, মনসুর রহমাতুল্লাহ তাআলা আলিমে দীন ছিলেন, জি।
ওনার ব্যাপারে এসেছে যে মানে ওনার পরিবার তো ওনাকে সঠিক রাস্তায় চালাইতেই পারতো না, চলতে পারতো, কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল্লা স্পেশালি তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যমে জানান দিয়েছে,
জি,
যে কোথায় নিতে হবে, কোন প্রতিষ্ঠানে ভর্তি করাতে হবে আর কোন রাস্তায় পরিচালিত করতে হবে। তো এটা আমাদের জন্য এক মেসেজ যে আমি আমার সন্তানকে কোথায় রাখছি, কোন দিকে ধাবিত করছি, কোন রাস্তায় ধাবিত করছি, আদৌ কি ওই রাস্তা আমার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে এসেছে কিনা,
সুবহানাল্লাহ,
এটা হয়তো আমাদের জন্য এক,
যদিও আমার ঘরের সন্তানরা আল্লাহর ওলি হবেন এটা হয়তো আমাদের টার্গেট বা আমাদের চিন্তায় থাকে, মা বাবার মন মানসিকতা যদি ভালো থাকে, ধর্মীয় জ্ঞান যদি থাকে, তবে মা বাবার মধ্যে কী থাকে, আল্লাহ তুমি আমার সন্তানকে নেককার বানিয়ে দাও, একজন ওলি বানিয়ে দাও, এটা ওই লেভেলের চিন্তাভাবনা। ওটা যদি নাও হয় তো কমপক্ষে মা বাবার মধ্যে এতটুকু চিন্তাভাবনা থাকা দরকার, আমি আমার সন্তানকে ধর্মীয় জ্ঞানটুকু যেন শিখাতে পারি, যাতে সে হারাম থেকে বাঁচতে পারে, যেন সে হারাম কাজকর্ম থেকে বাঁচতে পারে, হারাম উপার্জন থেকে বাঁচতে পারে, নিজের জীবন চালাতে যতটুকু ধর্মীয় জ্ঞান প্রয়োজন ততটুকু আমার সন্তানকে শেখাতে হবে, এমন চিন্তা ভাবনা মা বাবার থাকতে হবে। আর না হয়তো সন্তান ঠিকই বড় হবে অন্য দর্জনার মতো, নিজের সন্তান ঠিকই উপার্জন করবে অন্য অন্য দর্জনার মতো, নিজের সন্তান ঠিকই জীবন অতিবাহিত করবে আর পাঁচজন মানুষের মতো, তবে উপার্জন করে করে এনে দেবে আপনাকে হারাম, যদি আপনি শিক্ষা দিতে না পারেন, এই সন্তান আপনাকে পরাবে, পোশাক পরাবে, সেটা হারামের উপার্জনের। তো একটু যদি চিন্তা আমাদের মাথায় থাকে, আমার সন্তান ওলি হবে সেটা অনেক উপরের লেভেলের চিন্তা ভাবনা, এতটুকু তো ভাবতে পারি আমরা যে আমার সন্তান যেন একজন মানুষের মতো মানুষ হয় এবং সে ধর্মীয় জ্ঞানগুলো যেন অর্জন করতে পারে যতটুকু তার জীবনে প্রয়োজন, এতটুকু তো লাগবেই, যা একজন মানুষের জীবন চলতে যতটুকু ধর্মীয় জ্ঞান দরকার ততটুকু শেখানো মা বাবার দায়িত্ব। ওই যে বললাম না, হয়তো ঘর বানাবে, জানি না কোন সুদ ঘুষ লেনদেন তার মধ্যে ছিল আর করতেছে, হারাম উপার্জনের মাধ্যমে ইনকাম হয়েছে লাখ কোটি টাকা, এখন তা দিয়ে ঘর বানিয়েছে আর আমরা সেই ঘরে বসবাস করছি, কাপড় কিনে দিয়েছে হারামের টাকা দিয়ে, খাবার দিচ্ছে হারামের টাকা দিয়ে, বা আরাম করছে হারামের টাকা দিয়ে, যা কিছু আছে আমার কাছে এখন আমার সন্তানের উপার্জনের, আর জানি না আমার সন্তান কোত্থেকে এগুলো উপার্জন করে আনছে। তো এই জন্য সন্তানকে এতটুকু তো শিক্ষা দিতে হবে যে একজন মুসলমান হিসাবে, একজন মানুষ হিসাবে আমার কতটুকু দায়িত্ব, কি দায়িত্ব, কমপক্ষে একজন মানুষের জীবন চলার জন্য ধর্মীয় জ্ঞান যতটুকু ততটুকু উপার্জনের জন্য, অর্জনের জন্য মা বাবার সহযোগিতা ছোটবেলা থেকেই থাকা উচিত। আর আমার সন্তান আল্লাহর ওলি হবে, এটা তো অনেক উপরের চিন্তা ভাবনা, আল্লাহ তাআলা এমন চিন্তা ভাবনা সবাইকে দেখ, কিন্তু কমপক্ষে শরীয়তের জ্ঞান যতটুকু দরকার ততটুকু সন্তানকে শেখাতে হবে। কামরুজ্জামান ভাই চুপচাপ শুনতে আছেন, কিছু বলেন আমাদেরকে।
জি অবশ্যই বলবো ইনশাআল্লাহ। আলোচনা হচ্ছে
জি
সৈয়দ আহমদ রেফাই রহমতুল্লাহ তাআলার জীবনের উপরে, ওনার কারামত বা ওনার মান ও মর্যাদা সম্পর্কে। তো একটি বিষয় হচ্ছে, আমরা কিন্তু আহমদ রেফাই রহমতুল্লাহ তাআলাকে ওনার প্রশংসা করছি বা ওনার গুণ নিয়ে আলোচনা করছি, এটাকে শুধু আমরাই করছি না অন্যরাও করেছে। তো আমরা শুনেছি যে গাউসে পাক রহমতুল্লাহ তাআলাই তিনি যখন ঘোষণা করে দিলেন যে আমার কদম সকল আউলিয়া কেরামের উপরে, তখন আহমদ রেফাই রহমতুল্লাহ তিনি মেনে নিলেন। তো গাউসে পাকের কাছে যখন প্রশ্ন করা হয় যে আহমদ রেফাই রহমতুল্লাহ তাআলা কেমন ব্যক্তিত্ব ছিলেন, তিনি কেমন ছিলেন, তো গাউসে পাক রহমতুল্লাহ তাআলা ইরশাদ করেন, তার চরিত্র পরিপূর্ণ শরীয়ত এবং কুরআন ও সুন্নতের অনুযায়ী ছিল,
সুবহানাল্লাহ,
এবং তার অন্তর আল্লাহ পাকের সাথে সংযুক্ত ছিল,
সুবহানাল্লাহ।
তিনি ইরশাদ করছেন, তিনি সবকিছু ছেড়ে সবকিছু পেয়ে গিয়েছেন, অর্থাৎ আল্লাহ পাকের উদ্দেশ্যে জগৎকে ছেড়ে দিয়েছে, আল্লাহ পাককে পেয়ে গিয়েছে। যখন আল্লাহ পাককে পেয়ে গিয়েছে তখন সে সবকিছু পেয়ে গিয়েছে।
আহা সুবহানাল্লাহ,
বলা হয় না যে যে রবকে পেয়ে নিয়েছে সে সকল কিছু পেয়েছে, আর
আল্লাহ যার প্রতি রাজি হয়ে গেছে না, আল্লাহ যার প্রতি রাজি হয়ে গেছে, আল্লাহ আকবার, আল্লাহ যার প্রতি রাজি হয়ে গেছে, তার অন্তর না দুনিয়ার প্রতি ধাবিত হবে, না দুনিয়ার সম্পদের প্রতি ধাবিত হবে, না ক্ষমতার প্রতি ধাবিত হবে, না লোভ লালসার প্রতি ধাবিত হবে, আল্লাহর দিকে যার অন্তর ধাবিত হয়েছে, যার অন্তর আল্লাহর দিকে ধাবিত হয়েছে, তার অন্তর কখনোই এই সকল বিষয়ের প্রতি আর ধাবিত হবে না। কেন, এক তৃপ্তি আল্লাহর প্রতি ধাবিত হওয়ার পরে, আল্লাহর হওয়ার পরে, আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার পরে, আল্লাহর সাথে প্রেম হওয়ার পরে, সে যে তৃপ্তি পেয়েছে না, এই তৃপ্তি কখনোই তাকে দুনিয়ার স্বাদ দিতে পারবে না। এই জন্য আল্লাহওয়ালা ব্যক্তিরা, যাদের অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা আছে বা মহাব্বত আছে বা আল্লাহর সাথে সুসম্পর্ক হয়ে গেছে, ওই সকল হৃদয় কখনো দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার আইন, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মান সম্মান বা দুনিয়ার যে আছে এক নাম, এটার প্রতি তাদের আর অন্তর লাগে না। কারণ এক মহাব্বত, এক তৃপ্তি তো সে পেয়ে গেছে, এমন তৃপ্তি পেয়েছে সেই তৃপ্তি আর এই দুনিয়ার,
আল্লাহ আকবার আল্লাহ আকবার। তো শুনছিলাম যে একটি বিষয় লক্ষ্য করুন, গাউসে পাক রহমতুল্লাহ তাআলাই কিন্তু ওনার সিনিয়র ছিলেন, ওনার উপরে ছিলেন।
জি জি,
তো গাউসে পাক সিনিয়র হওয়া সত্ত্বেও আহমদ রেফাইকে সত্যায়ন করছেন, ওনাকে সার্টিফিকেট দিচ্ছেন, ওনার অন্তর আল্লাহ পাকের সাথে সংযুক্ত হয়ে গিয়েছেন, তিনি সবকিছু ছেড়েছেন, একজন পেয়েছেন, মাওলাকে পেয়েছেন,
আল্লাহ আল্লাহ।
তো গাউসে পাক উনি সিনিয়র হওয়া সত্ত্বেও ওনার জুনিয়রের প্রশংসা করছেন।
আর যখন সিনিয়ররা জুনিয়রদের সত্যায়ন করে, ওটার উপর কিন্তু মকবুলিয়াত বেশি, তাই না? একজন টিচার যখন, টিচারই বলতে পারি গাউসে পাককে,
আলহামদুলিল্লাহ,
টিচার না তখন, সিনিয়র যেহেতু, যখন একজন টিচার তার ছাত্রের ব্যাপারে সত্যায়ন করে, আমার এই ছাত্র ভদ্র, ভদ্র স্বভাবের, চরিত্র ভালো, নামাজি, উত্তম, আমল আখলাক ভালো, আদববান, তখন এই ছাত্রের প্রতি অন্য টিচার বা অন্য ছাত্রদেরও কিন্তু আকর্ষণটা একটু বেড়ে যায়, বেশি থাকে, কারণ
আকর্ষণটা বেড়ে গিয়ে না তার জিয়ারত করার একটা আকাঙ্ক্ষা তৈরি
হয়।
তো ওই রকম মেহফিলে সাইয়েদুনা গাউসে পাক আলাইহি রাহমার দরবারে আরজ পেশ করলেন কিছু লোক বা কয়েকজন, যে আমরা যদি ওনাকে দেখতে পারতাম।
আচ্ছা,
হাই হাই, কি কানেকশন! চাইলেন দেখতে, আর গাউসে পাক আলাইহি রাহমাও দেখিয়ে দিলেন আলাইহি রাহমাকে। তো উনি দেখলেন, তো কিছুদিন পরে যখন গাউসে পাক আলাইহি রাহমার পর্দার পরে, তো ওই ব্যক্তি যিনি দেখেছিলেন ইমাম আহমদ কবির রাফি রহমতুল্লাহ আলহি, তো উনাকে সশরীরে আবার দেখার সৌভাগ্য হলো বা দেখার জন্য উনি গমন করলেন। তো গমন করার পর ইমাম আহমদ কবির রাফি রহমতুল্লাহ আলহি বললেন যে তোমার কি ওই সময় দেখে আমার মানে আমাকে দেখে তোমার মন ভরে না? আল্লাহু আকবার! মানে গাউসে পাক আলী রহমার দরবারে আরজ করা হলো আর গাউসে পাক আলী রহমা দেখিয়ে দিলেন। পরবর্তী সময় যখন ওই ব্যক্তি আসলেন দেখার জন্য, দিদারের জন্য, তখন আবার বলেও দিলেন ইমাম আহমদ কবির রাফি রহমতুল্লাহ আলহি, আমি তো দিদার দিয়েছিলাম,
তুমি যখন আগে আমাকে
দেখেছো
তৃপ্তি সহকারে দেখতে পারো নাই মনে হয়,
আবার এসেছো,
আবার এসেছো আমাকে দেখার জন্য।
এই কি কানেক্টিভিটি!
আলহামদুলিল্লাহ, কিভাবে তারা,
আল্লাহু আকবার! আমরা সিম্পলি যদি একটা
এক্সাম্পল এখানে বুঝালেন ওই ব্যক্তিকে যে হ্যাঁ ওখানেও আমি রেফাই ছিলাম, এখন আমি আহমদ কবির রেফাই আছি,
আমি আমি
সাইদুরা ইব্রাহিম হাওয়াজিনী রহমতুল্লাহি তাআলা বলেন, আমি সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহি তাআলা এর কি প্রশংসা করতে পারি, তার শরীরের প্রতিটি লো একটি চোখ হয়ে গিয়েছে।
আল্লাহ,
যার মাধ্যমে তিনি ডানে বামে পূর্ব পশ্চিম চারদিকে দেখেন, অর্থাৎ তার প্রত্যেকটি পশম মনে হয় চোখ, যেমন আমার শরীরের চোখে পশম আছে, সব দিক দিয়ে ছড়িয়ে আছে, চোখ কিন্তু সামনে, চোখ কিন্তু সামনে কিন্তু পশম চারিদিকে ছড়িয়ে আছে, কিন্তু তিনি উদাহরণ দিচ্ছেন যে তার পশম মনে হয় চোখ, অর্থাৎ ওই চারজনের মধ্যে যাদেরকে সকল আকতাবের মধ্যে উচ্চ ও অনন্য মর্যাদা সম্পন্ন গণ্য করা হয়। তো সাইয়েদ আলা হযরত বলেন এর মধ্যে প্রথম হচ্ছে সাইয়েদুনা গাউসে আজম রহমাতুল্লাহি তাআলা, আকতাবে আরাবা অর্থাৎ সম্মানিত চারজন ব্যক্তি, প্রথম হচ্ছে গাউসে পাক, দ্বিতীয়ত হচ্ছে আহমদ রেফাই রহমাতুল্লাহ, আহা
সুবহানাল্লাহ,
আর তৃতীয় হচ্ছে সাইয়েদুনা আহমদ কবির বদবি রহমাতুল্লাহি তাআলা, এবং চতুর্থ হচ্ছে সৈয়দ ইব্রাহিম দুসুকি রহমাতুল্লাহি তাআলা। তো তার নাম দ্বিতীয় কাতারে এসেছে, আকতাবে আরবা, যাদেরকে আল্লাহ পাক বিশেষ সম্মানে সম্মানিত করেছে। তো এই দিকগুলো থেকে আমরা খুবই স্পষ্টভাবে অনুধাবন করতে পারি যে আহমদ রেফাই রহমাতুল্লাহি তাআলা এক তো তিনি আল্লাহর ওলি, আর ওলিদের মধ্যে আকতাবে আরবা তারপরে কত সম্মানিত ব্যক্তি,
রাইট রাইট রাইট, আল্লাহ তাআলা আমাদেরকে বর্তমান সময়ে যিনি আমাদেরকে আউলিয়ে কেরামের এই চর্চা করা শিখিয়েছেন, ভালোবাসতে শিখিয়েছেন, যিনি সর্বক্ষণই আউলিয়ে কেরামের ব্যাপারে উদাহরণ দেন, অনেক গার্ডিয়ান আছে, অনেক টিচার আছে, অনেক মা বাবা আছে, অনেক দোস্ত আছে, তারা যখন উদাহরণ দেয় মানুষকে তখন তারা দুনিয়াবি কোনো ব্যক্তির উদাহরণ দেয়, কিন্তু আমাদের যিনি আত্মার আছেন, পীরো মুর্শিদ আছেন, তিনি যখনই উদাহরণ দেয় তো তখনই কোনো না কোনো আউলিয়ে কেরামের জীবনী থেকেই তিনি আমাদেরকে উদাহরণ দেন। আজ এখানে চর্চা করছি, আমরা আলোচনা করছি, এ সকল কিছুই যেন আমির আহলে সুন্নাহর সৎকায় পেয়েছে। তিনি শিখিয়েছেন যে আউলিয়ে কেরামের শান বয়ান করো, অধ্যয়ন করো, দেখো, মোতালা করো, পড়ো। চলুন আমরা যার যিনি আমাদেরকে আউলিয়ে কেরামের শান বয়ান করা শিখিয়েছেন আমরা তার একটি মানকাবাদ শুনে নেই মাদানী চ্যানেলের মাধ্যমে। ইনশাআল্লাহ তাবারক তাআলা মানকাবাদ শুনেই আমরা অনুষ্ঠানের শেষের দিকে যাব ইনশাআল্লাহ তাবারক তাআলা। জি, মানকাবাদ শুনিয়ে দিন।
সৈয়দিয়া তারা तेरा करम है जाते है बारी अतारी हो अतारी में अतारी हो अतारी तेरा करम है जाते बारी अतारी हो अतारी में अतारी हो अतारी मैं हो जी आई मैं हो रस भी मैं हो जी आई मैं हो रस भी कादरी में कादरी सैयदिया तारा सैयदिया तारा सैयदिया तारा सैयदिया तारा मरहबाया मुर्शिद अल्लाह बोरो इसन तिनी दयाल नबीर उपहार अल्लाह बोरो इसन तिनी दयाल नबीर उपहार सदक मुखलिस आलिम तिनी बहु गुणेर सोमवार मुर्शिद मारा तर मुर्शिद मारा तर माथा सदा इमाम आर सदा चादरे जरा माथा सदा इमाम आर सदा चादरे जरा सुंदर चेहरा घन घन दारिते भरा सुंदर चेहरा घन घन दारिते भरा दिशिन से मुझकी हसी दिशिन से मुझकी हसी सदाए था के जा मुर्शिद मारा तर असहाइले बख्शिश देखो नबीर प्रेमे भरा इले बख्शिश देखो नबीर प्रेमे भरा फैजन सुन्नत देखो जगिएछे कत सारा फैजन सुन्नत देखो जगिएछे कत सारा अकीदाए अहले सुन्नत अकीदाए अहले सुन्नत लिखानित अच्छे जा तिनी मुर्शिद मारा तर तिनी लिखक सर भालो संगठक सेरा पीर एकदार तिनी लिखक सर भालो संगठक सेरा पीर हकीम सूफी मुत्तकी तिनी रणांगने महावीर हकीम सूफी मुत्तकी तिनी रणांगने महावीर आला हजरतेर नाइब तिनी आला हजरतेर नाइब तिनी दूर करेछेन कुसंस्कार तिनी मुर्शिद मारा तर
ए खुदा मेरे मुर्शिद को आबाद रख ए खुदा मेरे मुर्शिद को आबाद रख इनकी सारे घराने को भी
সাদরা এ খোদা এ খোদা এ খোদা মে খোদা এ খোদা মেরে মাশদ কো আবাদ রাখ ইনকে গম দূর কর ইনকো মসরুর কর ইনকে গম দূর কর ইনকো মসরুর কর আপদো সে বচা ইনকো আবাদ রাখ আপদো সে বচা ইনকো আবাদ রাখ আপদো সে বচা ইনকো আবাদ রাখ এ খোদা মেরে মুর্শিদ কো আবাদ রাখ এ খোদা মেরে মুর্শিদ কো আবাদ রাখ ইনকে সারে ঘরানে ইনকে সারে ঘরানে ইনকে সারে ঘরানে কো ভি শাদ রাখ এ খোদা মেরে মুর্শিদ কো আবাদ রাখ হর কদম পর খোদা ইনকি হিম্মত বড়া হর কদম পর খোদা ইনকি হিম্মত বড়া হাসিদো সে বচা ইনকো আবাদ রাখ হাসিদো সে বচা ইনকো আবাদ রাখ হাসিদো সে বচা ইনকো আবাদ রাখ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জুনাইদ ভাই আর ইমরান মাদানী ভাই চমৎকার মানকাবাত আমাদেরকে শোনালেন। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার মানকাবাত যে আমরা শুনলাম, এখন দেখবেন আপনি মাকতাবাতুল মদিনায় যখন কিতাব কিনতে আসবেন বা আমাদের যে ওয়েবসাইট আছে www.dawatislami.net এখান থেকে যে লাইব্রেরি আছে তো ওখানেও যাবেন, দেখবেন কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া এমন এমন আউলিয়া কেরামের জীবনী তুলে ধরেছেন যাদের নামও আমরা জানতাম না। আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনী অধ্যয়ন করে আমরা কত কিছুই না শিখতে পাই, জানতে পারি, বুঝতে পারি তাদের জীবনের গতি কেমন ছিল, পথ চলাটা কত কষ্টকর ছিল তাদের জন্য, কীভাবে তারা সফর করেছেন, কীভাবে তারা এসেছেন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আর এই সকল শিক্ষা দাওয়াত ইসলামী থেকেই আমরা পেয়েছি কি আউলিয়া কেরামের জীবনীকে অনুসরণ করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দাওয়াত ইসলামী সুন্দর পরিবেশের মধ্যে ইস্তেকামাত দান করুন। দর্শক শ্রোতা রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আজকের যে বিষয় ছিল ইমাম আহমদ কবির রিফাই রহমতুল্লাহি তাআলা যতটুকু সম্ভব তার জীবনী নিয়ে আমরা আলোচনা করছিলাম। দর্শক শ্রোতা আগামী পর্বে আবার উপস্থিত হব নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, মাদিনী চ্যানেলের সাথেই থাকবেন ইনশা আল্লাহ তাবারক ওয়া তাআলা। আজকের মতো বিদায় নিচ্ছি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।